ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সুগুপ্তা নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাংক ১৬৫ মিলিয়ন ডলার অর্থ অনুদান হিসেবে দিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস খোসরায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে মোট ১৯টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা গোটা দেশে সর্বোচ্চ।
আজ বুধবার, আরও রয়েছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে এ সপ্তাহে ওয়াশিংটন আসছেন বাণিজ্য আলোচনায় অংশ নিতে। যুক্তরাষ্ট্র এদিকে তাঁর ওই সফরের মাঝখানে শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র শুক্রবার দিন চীনের ২০,০০০ কোটি ডলার মূল্যের দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক ১০-25% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। লিউহের সফরের দ্বিতীয় দিন থেকেই এ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে, তবে এতে করে একটা চুক্তির আশা তিরোহিত হবে সেটা অবশ্য বলা যাচ্ছে না, অন্তত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে তো নয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রাক্তন গোয়েন্দা সার্ভিসের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিচ্ছে, তবে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এ হুঁশিয়ারিও দিচ্ছে যে দেশটির সুপ্রিম কোর্টের ২৫ সংখ্যক ম্যাজিস্ট্রেটের শাস্তিবিধানের সম্ভাবনা রয়েই যাচ্ছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা হতে অপসারণের সকল বিকল্প পন্থাই সুপারিশ প্রস্তাব তালিকায় রয়ে যাবে পূর্ববর্তী। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে আমেরিকা মহাদেশ নিয়ে বাৎসরিক ওই সম্মেলন যখন চলছিল, শ্রোতৃবৃন্দ সে সময় নিশ্চুপ থেকেছেন পেন্স, যখন কিনা সম্ভাব্য সামরিক একখানা উদ্যোগ পানে পরোক্ষে ইঙ্গিত করছিলেন। ভাইস প্রেসিডেন্ট অবশ্যই করতালি পেয়েছেন যখন তিনি বলেন যে লেবার ট্রাড পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া অবধি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশেই থাকবে। প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকেও সামরিক সাগর হাসপাতাল ইউএসএনএস পাঠানো হচ্ছে ভেনেজুয়েলার শরণার্থী ও অন্যান্যদের চিকিৎসা শুশ্রূষার জন্য ওই অঞ্চলে জুন মাসে ৫ মাসের জন্য। পেন্সও বিষয়টি সঠিক বলেই নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাইক পম্পেও বুধবার লন্ডন সফর করছেন। এদিকে ইরান বলেছে যে এক বছর আগে যুক্তরাষ্ট্র যে পরমাণু চুক্তি থেকে নিজেকে হটিয়ে নেয় তারই অংশবিশেষ মেনে চলা থেকে বিরত রইবে তারাও। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক জ্বালানি উৎপাদন ক্ষমতা ১৫ বছরের জন্য সীমিত করা হয়। পম্পেও ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করছেন এবং ইউরোপীয় ইউনিয়ন হতে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর মিত্র এই দেশ দুটির মধ্যেকার সম্পর্ক বিষয়ের প্রস্তাব নিয়েও কথা বলবেন। হঠাৎ করে আচম্বিতে বাগদাদ যাওয়ার জন্য পম্পেও জার্মানি সফর বাতিল করে লন্ডন চলে যান। বাগদাদে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছুর ওপর আঘাত যাতে না লাগে সে বাবদে ইরাকি কর্মকর্তাদেরকে হুঁশিয়ার করে দেন। ১৯৮৫ এবং ১৯৯৪ মধ্যবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক লোকসানের পরিমাণ ছিল ১০০ কোটি ডলারেরও বেশি এবং এই ১০ বছরের মধ্যে ৮ বছর কেন্দ্রীয় সরকারকে দেয় কর প্রদান হতে অব্যাহতি পেয়েছিলেন তখনকার ভবিষ্যৎ এই রাষ্ট্রপ্রধান, এমনটাই খবর বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। ট্রাম্প নিজেকে ব্যবসা সফল বাণিজ্যপতি রফা করায় সিদ্ধহস্ত বলেই মনে করে থাকেন। তবে টাইমসের এই রিপোর্টে বলা হয়েছে আসলে যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো করদাতার চেয়েই ট্রাম্প বছরের পর বছর আর্থিক লোকসান গুনেছেন বেশি। ওই খবরের ভিত্তি হিসেবে টাইমস বাৎসরিক করের হিসেব বা ট্যাক্স রিটার্ন ব্যবহার করেননি। সূত্র হিসেবে এমন একজনের উল্লেখ করেছে যার ওই হিসেবের সুলুক সন্ধান জানা আছে বলে বলা হচ্ছে। ওই যে সময়টাতে ট্রাম্পের ব্যবসায়িক লোকসানের কথা বলা হচ্ছে তাতে ট্রাম্পের লোকসান দেখানো হয়েছে হোটেল, ক্যাসিনো এবং অ্যাপার্টমেন্ট ভবনের ভাড়া ইত্যাদি খাতে। ট্রাম্প নাকি একটি এয়ারলাইন খাতে বিনিয়োগ করেও ক্ষতির মুখে পড়েন, পেশাদার একটি ফুটবল টিম এবং গৃহনির্মাণ খাতের বিনিয়োগেও লোকসান হয় তাঁর। কিন্তু এরপরেও তিনি যে একটা বিলাসবহুল জীবনধারা চালিয়ে যেতে পেরেছিলেন সেটা সম্ভব হয়েছিল এ কারণে যে ওই বছরগুলোয় ট্রাম্প ব্যাংক বন্ড হোল্ডের খাত থেকে অর্থ পেয়েছিলেন, যেসব খাতের জন্য বিনিয়োগকারীরা ট্রাম্প বাণিজ্যের খাতে অর্থ লগ্নি করেছিলেন মোটা অঙ্কে। এছাড়া তিনি তার পিতার বিত্ত বৈভবের ওপরও নির্ভর করেছেন বিস্তর, পত্রিকা বলছে। কিন্তু তারপরেও ট্রাম্প যে সরকারি কোনো আইন ভঙ্গ করেছেন বলা যাবে না মোটে, কেননা যুক্তরাষ্ট্রের আইনে ব্যবসায়িক লোকসান দেখাতে পারলে মোটা অঙ্কে তার জন্য কর রেয়াত পাওয়া যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাংক $16,50,00,000 অর্থ অনুদান হিসেবে দিচ্ছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
চুক্তি মোতাবেক ওই অর্থ দিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানাবিধ চাহিদা ও প্রয়োজন মেটানো হবে। এর আওতায় বর্তমানে ক্যাম্প এবং এর সংলগ্ন এলাকায় 53টি বহুমুখী ব্যবহার উপযোগী দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র ও 200 কিলোমিটার রাস্তা নির্মাণ এবং 2,00,000 রোহিঙ্গা জনগোষ্ঠীর পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা তৈরি এবং রাস্তায় 1,500 বৈদ্যুতিক বাতি দেওয়া হবে। ঢাকায় বিশ্বব্যাংক জানিয়েছে এই অর্থের মাধ্যমে জরুরি মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা রোধেও কার্যকর ভূমিকা রাখবে। গত বছরের জুনেই বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় যে $480 মিলিয়ন অর্থ অনুদানের ঘোষণা দিয়েছিল, বর্তমান অর্থ অনুদান তারই অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ মঙ্গলবার বর্মার ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
দুর্ঘটনায় পাইলট সহ 19 জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা 6:22 এই দুর্ঘটনাটি ঘটে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুল করিম খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ফ্লাইটটি ঢাকা থেকে ইয়াঙ্গুন যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। রাষ্ট্রদূত জানান,
সেখান থেকে ওদের ছেড়ে দেওয়া হচ্ছে, সিরিয়াস না। 19 জনকে এখন পর্যন্ত হসপিটালে আনা হয়েছে। এটা সামনের হুইল যেহেতু ভেঙে গেছে এবং ঠিক মতো ল্যান্ড করতে পারেনি, আর আরেকটা কারণ হতে পারে বৃষ্টি ছিল, সাথে একটু বাতাস ছিল।
দুর্ঘটনা কবলিত বিমানটি DASH-8 মডেলের। ঢাকা একাধিক সূত্র নিশ্চিত করেছে বিমানটি অনেকদিন থেকেই ভালো চলছিল না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সভা করবেন, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে শেষ দফা নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সভার তালিকা। তাতে দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারে মোট 19টি সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। গোটা দেশে অন্য কোনো রাজ্যে এত সভা করেননি প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, 2014 লোকসভা নির্বাচনের ফল এবার যে দল ধরে রাখতে পারবে না তার ইঙ্গিত আগেই মিলেছে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যে যেখানে বিজেপি প্রায় সমস্ত আসন দখল করেছিল সেখানে কমতে পারে আসন সংখ্যা। সেই ঘাটতি পূরণ করতে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বকে পাখির চোখ করেছে বিজেপি। ষষ্ঠ দফায় রাজ্যে 73% বুথে থাকবে আধা সেনার পাহারা, তাই শেষ দুদফার ভোট গ্রহণেও 3 বার এরাজ্যে আসতে চলেছেন নরেন্দ্র মোদী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে অসম রাজ্যে NRC বা নাগরিকপঞ্জী নবীকরণের সময় আর বাড়ানো হবে না। রিপোর্ট দীপঙ্কর চক্রবর্তীর।
গত বছর 30 জুলাই অসমে জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম খসড়া প্রকাশ করা হয়। তাতে রাজ্যের 3,29,00,000 অধিবাসীর মধ্যে 2,89,00,000 নাম ছিল, বাদ গিয়েছিল 40,70,707 জনের নাম। এদের প্রায় 40,00,000ই বাঙালি। রাজ্যজোড়া হাহাকারের মধ্যেই জানানো হয়েছিল এটি খসড়া মাত্র। বৈধ নথিপত্র দাখিল করে চূড়ান্ত তালিকায় নাম তোলার সুযোগ ও সময় দেওয়া হবে, তারপরেও সময়সীমা বাড়ানো হয়েছে। অসমের নাগরিকপঞ্জী নবীকরণের ভারপ্রাপ্ত আমলা প্রতীক হাজেলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানান, বিভিন্ন লোকের নাম তালিকাভুক্ত করা বা না করার ব্যাপারে যারা আপত্তি জানিয়েছিলেন তারা কেউ আর প্যানেলের সামনে হাজির হননি। আজ সুপ্রিম কোর্ট বলেছে আগামী 31 জুলাই NRC-র সময়সীমা শেষ হচ্ছে, আর বাড়ানো যাবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানে ইসলাম বিরোধী ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত খ্রিস্ট ধর্মানুসারী এক নারী এখন দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে খবরাখবরে বলা হচ্ছে। আসিয়া বিবির দেশত্যাগের এ খবর আজ বুধবার পাকিস্তানের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন বুধবার যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত আন্তর্জাতিক এক ত্রাণ সংস্থার বিরুদ্ধে সংঘটিত তালেবানদের বোমাবন্দুক হামলায় এক পুলিশ গার্ড সহ কম হলেও 5 ব্যক্তি নিহত হয়েছে, আহত 24 জন। আজ বুধবার সকালে পাকিস্তানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে 21শ শতকের সুফি দাতা গঞ্জবক্সের দরবারের বাইরে আত্মঘাতী এক বোমার বিস্ফোরণে কম হলেও 8 ব্যক্তির প্রাণহানি হয়েছে, এতে আহত হয়েছেন আরও অন্তত 20 জন। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শেগুফতা। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন, আজকের আলোচ্য বিষয় বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ। প্রথমেই কবিগুরুর একটি কবিতার অংশবিশেষ দিয়েই আজকের হ্যালো ওয়াশিংটন শুরু করতে যাচ্ছি। কবি যেমনটি বলেছেন, আজি নব বসন্তের প্রভাতে আনন্দের লেশমাত্র ভার, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব না পাঠাইতে তোমাদের তরে, আজি হতে শত বর্ষ পরে, তবু তুমি একবার খুলিও দক্ষিণ দ্বার, বসে বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। 1400 কবিতার সুর ধরেই আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আমরা ধারণ করি আমাদের সত্তায়, আমাদের নিত্যকর্মে। তার গান, তার কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, চিত্রকর্ম, এই সব কিছুর মধ্যে যে দার্শনিক রবীন্দ্রনাথ বসবাস করছেন, তার সেই প্রজ্ঞার আলোয় আমরা আজ আলোকিত। আজ তার জন্মজয়ন্তীতে আমাদের শত কোটি প্রণাম। এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বেশ কজন রবীন্দ্র অনুরাগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
কলকাতা থেকে যোগ দিচ্ছেন রবীন্দ্র গবেষক এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী দেবাশিস রায় চৌধুরী। দেবাশিস রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, নমস্কার।
নমস্কার। এবং নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন লেখক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী পার্থ ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি যোগ দেওয়ার জন্য।
আপনাদেরও ধন্যবাদ।
তো যেমনটি আমরা বলছিলাম যে বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ, এই যে বিশ্ব প্রেক্ষাপটে এবং নিত্যদিন বা সার্বক্ষণিক রবীন্দ্রনাথকে আমরা কিভাবে পাই, কবি রবীন্দ্রনাথ না দার্শনিক রবীন্দ্রনাথ, এই যে দুই সত্তা, আমরা কিভাবে তাকে অনুভব করি, এই বিষয়টি একটু ব্যাখ্যা দিয়ে আমরা মূল আলোচনায় যাব। প্রথমেই এই বিশ্লেষণ বা এই ব্যাখ্যায় দিতে অনুরোধ জানাচ্ছি আমি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আপনাকে।
রবীন্দ্রনাথের দুটি সত্তার কথা আপনি বলেছেন, কবি সত্তা এবং সৃষ্টিশীল সত্তা যাকে আমরা বলি। তিনি তো শুধু কবিতা লিখেননি, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, চিত্রশিল্পীও ছিলেন। আরেকটি হচ্ছে দার্শনিক বা চিন্তাবিদ সত্তা, যেটি তো দুটোর ভিতরে কোনো বিরোধ নেই, কোনো দূরত্ব নেই। আমি তো মনে করি একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গী জড়িত ছিল। যার জন্য তার কবিতা পড়লে আমরা দর্শনের চিন্তা পাই, তার চিত্রকল্পে আমরা সমাজকে দেখতে পাই, প্রকৃতিকে দেখতে পাই। তো একটা স্তর থেকে তিনি আরেকটা স্তরে গিয়েছেন। সবসময় একটা উত্তরণের চিন্তা ছিল, কিন্তু কখনো কোন স্তরে তিনি দীর্ঘদিন আটকে থাকেননি। এই যে তার একটা জঙ্গমতা, সবসময় ঘুরে বেড়াবার একটা স্পৃহা, সেটি তাকে অত্যন্ত গতিশীল করেছিল। তার কবিতা বলুন, তার ছোট গল্প বলুন, যখনই এখন পড়তে যাই, আপনি যেমনটি শুরু করেছেন, নিত্যদিনের একটা চিত্র আমরা প্রতিদিন তো পাচ্ছি তার কবিতা। আমরা প্রতিদিনের ছোট ছোট চিত্রগুলি পাই, চিত্র চিত্র কলাটা পাই আমরা, চিত্র ধর্মী তার কবিতার ভিতরে ছবি পাই প্রতিদিনের। তার ছোট গল্পে আমাদের জীবনের সহজ কথাগুলি প্রতিদিন প্রতিধ্বনিত হয়, যার জন্য রবীন্দ্রনাথ প্রতিদিন আমাদের জন্য অত্যন্ত আবশ্যকীয়, কারণ তার চিন্তায় আমাদের প্রাত্যহিকতার একটা শুদ্ধ রূপ আমরা দেখতে পাই, যেখানে আবেগটা পরিশুদ্ধ, চিন্তাটি উন্নত এবং একটা সূক্ষ্ম নৈতিক বোধ। তিনি খুব প্রবলভাবে নীতিবাগিশ ছিলেন না, কিন্তু একটা সূক্ষ্ম নীতিবোধ সবসময় কার্যকর, যাকে আমরা এস্থেটিক্সের এবং ইথিক্সের আলোকে আলোচনা করতে পারি, সেটি ভিন্ন একটা বিষয়। কিন্তু পাশাপাশি তার যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, সেটিরও পরিচয় আমরা পাই। সেখানে তার শিক্ষা নিয়ে চিন্তা আছে, প্রকৃতি নিয়ে চিন্তা আছে, সমাজ নিয়ে চিন্তা আছে, রাজনীতি নিয়ে চিন্তা আছে, কৃষি বিজ্ঞান, এমন কোনো বিষয় নিয়ে তিনি যেগুলি নিয়ে আলোচনা করেননি। এবং আমরা দেখতে পাই সে কবে তিনি সেই বিষয়গুলি লিখে গেছেন। আজকে এবার 158 জন্মবার্ষিকী, কত আগে তিনি লিখে গেছেন, কিন্তু সেগুলি এখনো এত বেশি বৈধ যেন মনে হয় এই বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে তার জাতীয়তাবাদ চিন্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুন করে আবিষ্কার করছি তার জাতীয়তাবাদ বিষয় নিয়ে তার চিন্তা, তার সাম্প্রদায়িক যে ভেদবুদ্ধির বিষয়টি, তিনি সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বিষয়টি যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটিও আমাদের সময় অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি অচলায়তন ভাঙার কথা বলছেন, এখন তো সবখানেই অচলায়তন দাঁড়িয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলি অচলায়তন হয়ে যাচ্ছে, আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলি অচলায়তন হয়ে যাচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলি অচলায়তন হয়ে যাচ্ছে। তো এই যে রবীন্দ্রনাথের সমস্ত বিশ্বকে মাথায় রেখে তার দৃষ্টিভঙ্গিটি তিনি নিয়েছেন, ছেঁকে নিয়েছেন, সেটি তিনি এই দেশজ আবহাওয়া, দেশজ চিন্তা থেকে কখনো বিচ্ছিন্ন করে দেখেন। তিনি দেশের চশমায় বিদেশ দেখেছেন, বিদেশের চশমায় কখনো দেশ দেখেন, যার জন্যে এই বাংলাদেশকে আমরা তার বিশ্বের চিন্তায় পাই, তার প্রকৃতির চিন্তায়। প্রথমত বাংলাদেশ, তারপর বিশ্বের বিভিন্ন যে পরিবেশগুলি পর্যায় ঘটছে সেগুলি নিয়ে তিনি লিখেছেন, সভ্যতার সংকট লিখেছেন। কখন লিখেছেন? যখন ব্রিটিশ উপনিবেশবাদ একদম শেষ পর্যায়ে এসে উপনীত এবং বিশ্বযুদ্ধ চলছে, যে বিশ্বযুদ্ধটি দেখেছে পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি, সেই সময় তিনি সভ্যতার সংকট লিখেছেন। ফলে আমরা যেখানে রবীন্দ্রনাথকে পড়তে যাই, তার গল্পই পড়ি, তার প্রবন্ধই পড়ি, তার সমাজ বিশ্লেষক চিন্তা ভাবনাগুলি পড়ি বা তার কৃষি বিষয়ক চিন্তা ভাবনাগুলি পড়ি, দেখতে পাই তিনি সবসময়ের জন্য যেন একটা বৈধতা নিয়ে লিখছেন এবং সবসময় তিনি প্রাসঙ্গিক হচ্ছেন। কোনো সময় তাকে আমরা সময় থেকে বিযুক্ত বলে ভাবতে পারি না, পরিবেশ থেকে বিযুক্ত বলে ভাবতে পারি না, এবং মানুষের শুভ চিন্তা এবং শুভ কল্পনা থেকে বিযুক্ত ভাবে তাকে আমরা পড়তে পারি না। এই যে তিনি সবখানে মিশে আছেন আমাদের, সেটাই তো নিত্যদিনের রবীন্দ্রনাথ, আমি তাকে সেইভাবে ব্যাখ্যা করলাম।
ধন্যবাদ ডক্টর ইসলাম। আমরা যাচ্ছি দেবাশিস রায় চৌধুরী, আপনি একজন সঙ্গীত শিল্পী এবং গবেষক, রবীন্দ্র গবেষক, তো আপনার কাছে, আমরা জানি যে রবীন্দ্রনাথের গান বাণী প্রধান গান, এই যে বাণীর ভেতর দিয়ে উনি নানা দর্শন এবং জীবনের নানা চিত্র তুলে ধরেছেন, সেই বিশ্লেষণ যদি একটু করেন, সেদিকে যদি একটু আলোকপাত করেন।
হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথের গানের মধ্যে রবীন্দ্রনাথের যে দর্শনটা সেটা ভীষণ পরিষ্কার ভাবে আমরা পাই, এবং সেই দর্শনটা তো কোন একটা একটা মনোলিথিক দর্শন তা কিন্তু নয়। আমরা দেখব যে উনি মানে তার জীবনের মানে শেষ 60 বছরে জুড়ে যে গান রচনা করেছেন, প্রথম দিকে যে দর্শন আমরা তার গানে পাই, আস্তে 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 যত তিনি এগোচ্ছেন তত দর্শনটাও বদলাতে বদলাতে যাচ্ছে। তবে যেটা মানে যে দর্শনটা আমরা পুরো মানে ওনার সমগ্র রচনার মধ্যে, শুধু গানের কথা বলছি না, আমি বলতে চাইছি যে ধরুন প্রবন্ধে, নাটকে এবং গানে, কবিতায়, সব এমনকি ছোট গল্পে, উপন্যাসে যে দর্শনটা আমরা পাই, সেটা হচ্ছে একটা খুব উদার মানবিকতার একটা দর্শন আর কি। যেমন ধরুন যখন উনি মানবকে দেখতে পাচ্ছেন ঈশ্বরের মধ্যে, সেখানে কিন্তু মানে মানবকে বাদ দিয়ে কোনো ঈশ্বরের ধারণা উনি করছেন না। হ্যাঁ, উনি পরিষ্কার ধরুন একদম ওনার জীবনের লেখা শেষ গান যদি আমি ধরি, ওই মহামানব আসে, হ্যাঁ, সেখানে কিন্তু উনি মানবের জয় গান করছেন। এবং উনি যখন জীবনের শেষের দিকে যখন রিলিজিয়ন অফ ম্যান বলে যে বিখ্যাত হিবার্ট লেকচারটা দিয়েছিলেন অক্সফোর্ডে, সেইখানে উনি যখন বলছেন যে মানুষের মধ্যে যে দেবত্ব এবং দেবতার মধ্যে যে মানবিকতা, সেইটাকে উনি তুলে ধরতে চাইছেন। এবং উনি বলছেন যে মানে কথাটা ওনার লেখাতে রয়েছে যে দ্য মাল্টিসেলুলার বডি ইজ বর্ন অ্যান্ড ইট ডাইজ, হিজ মাল্টিপার্সোনাল হিউম্যানিটি ইজ মর্টাল। অর্থাৎ মানুষের যে মানব যে সমাজ, সেটা আস্তে 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 মানে একজন ইন্ডিভিজুয়াল মানুষ হয়তো মারা যাবে, কিন্তু মানব সমাজ আস্তে আস্তে একটা উন্নত সমাজের দিকে এগোবে, যার মধ্যে মানুষের মধ্যেই দেবত্বটা পরিষ্কার ভাবে ধরা দেবে, এইটা উনি বিশ্বাস করতেন। এখন সেইটা হয়েছে কিনা যদি বলেন, তাহলে একটা তর্কের ব্যাপার হয়ে যায়। সত্যি তো মানব সমাজ এখন যেদিকে এগিয়েছে সেটা অত্যন্ত মানে এগিয়ে তো যায়নি, অনেকটা পিছিয়ে পড়েছে আমি বলবো সারা পৃথিবীতে সব দেশে। কিন্তু উনি এইটা বিশ্বাস করতেন যে মানব সমাজ আস্তে আস্তে এমন ভাবে তার একটা কি বলবো একটা উন্নতি ঘটবে, যাতে মানব নিজেই দেবতার মতো হয়ে দাঁড়াবে, কোনো আলাদা করে কোনো দেবতার মানে যে ধারণা, সেইটা উনি কিন্তু ওনার জীবনের শেষের দিকে প্রায় বর্জন করছেন। এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার যে কবি জীবনের শুরুটা শুরু করেছিলেন উপনিষদের ব্রহ্মকে দিয়ে, অর্থাৎ একজন সৃষ্টিকর্তা, সবকিছু নিয়ন্তা সবকিছু নিয়ন্ত্রণ করছেন, মানুষের মনকেও তিনি মানে নিয়ন্ত্রণ করছেন। তো সেই মানুষটি তার জীবনের শেষে বলছেন যে মানুষের মধ্যেই সেই দেবতা রয়েছেন। ধরুন এই যে যখন উনি বাউলদের গান শুনে তাদের ফিলসফিটা, তাদের দর্শনটাকে নিজের মতো করে নিলেন, সেখানে আমরা দেখছি যে সেই আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ, সেই যে নিজের মধ্যে যে মানুষের যে বড় আমি তাকে খুঁজে বেড়ানো, বাউলদের সেই যে গান, লালন ফকিরের সেই যে গান, তার নিজের গানেও কিন্তু সেই যাকে যে অধরা যে আমার মনের মধ্যেই বাস করে অথচ তাকে আমি দেখতে পাই না।
এবং বিখ্যাত কবিতা আমির মধ্যেও কিছুটা চলে এসেছে সেই একই সুর একই ব্যঞ্জনা, তাই না?
হ্যাঁ, নিশ্চয়ই।
তো আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা অনেক সময়ই রবীন্দ্রনাথের ভক্তিমূলক গান এবং প্রেমের গানের মধ্যে তেমন একটা প্রভেদ বা পার্থক্য খুঁজে পাই না, আমরা অনেক সময় ভুল করে থাকি যে কোনটা ঈশ্বরকে ডাকছেন কোনটা উনি মানব প্রেমের কথা বলছেন।
হবে না, ঈশ্বরের সাথে ঈশ্বরকে আমি ভক্তির চোখে দেখবো না, তার সাথে আমার প্রেম, এটা একটা অদ্ভুত ব্যাপার। রবীন্দ্রনাথের কাছে সেই ঈশ্বর হচ্ছেন তিনিই প্রেমিক, আবার তিনিই রুদ্র রূপে সবকিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার, বিশেষ করে গীতাঞ্জলি পর্বের গানগুলো যদি দেখেন। ধরুন ওই যে গানটা আমি কান পেতে রই,
আমরা কি একটু শুনতে পারি?
আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাছি কান্না হাসির গোপন কথা বাজে বাজে বাজে। তার কথা শুনবার জন্য কবি কান পেতে রয়েছেন তার নিজের মনের মধ্যে। হ্যাঁ, এই সেই কিন্তু সেই নিজের মধ্যে যে ঈশ্বর, যে নিজের মধ্যে যে বড় আমি যে সত্তাটা, সেটাকেই খুঁজছেন কিন্তু সারা জীবন ধরে রবীন্দ্রনাথ। আর যেটা বললেন যে তার সাথেই তার প্রেম, তার সাথেই তার অভিমান, তার সাথে তার জন্যই অপেক্ষা, এই একটা অদ্ভুত একটা ব্যাপার রবীন্দ্রনাথের গানে রয়েছে। তো এই যে মানবিকতা পূর্ণ যে দৃষ্টিভঙ্গি, এইটাই কিন্তু আমাদের রবীন্দ্রনাথকে বিশ্বজনীন করেছে এবং প্রতিদিনের রবীন্দ্রনাথ সেইখানেই চলে আসছেন। অর্থাৎ যেটা বলতে চাইছিলাম যে এমন অনেক বিষয় নিয়ে রবীন্দ্রনাথ একটু আগে বললেন, সেটা খুব ঠিক যে এমন অনেক বিষয় তার প্রবন্ধের মধ্যে এসেছে বা অন্যান্য রচনার মধ্যে এসেছে যখন তিনি জাতীয়তাবাদের কথা বলছেন।
আমরা সেই প্রসঙ্গে আসব, আমরা ফিরে আসব দেবাশিস রায়চৌধুরী। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছে যাচ্ছি আমরা, এবং আমরা আপনার আপনার কাছে আজকে রবীন্দ্র জয়ন্তী গান তো হতেই হবে, আপনার কণ্ঠে একটি গান তো অবশ্যই শুনব। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন পার্থ ব্যানার্জি। পার্থ ব্যানার্জি, আপনার কাছে যাচ্ছি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বজনীন এই ব্যাপারটি, যিনি আমাদের প্রতি কর্মে প্রতি নিয়ত বিভিন্নভাবে জড়িয়ে আছেন, এই বিষয়টি আপনি তুলে ধরুন।
হ্যাঁ, আসলে রবীন্দ্রসঙ্গীত গাইতে তো খুবই ভালো লাগে আর শুনতে আরো বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমার মনে হয় চিরকালই মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে আমরা ভীষণ এই একটা একটা কেমন যেন মিস্টিক পোয়েট ফ্রম দ্য ওরিয়েন্ট এরকম একটা চেহারা মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি। আর আসল রবীন্দ্রনাথের যে পরিচয়, যেটা তার একজন বিশ্বায়িত মানব হিসেবে তার যে পরিচয়, যে রবীন্দ্রনাথকে আমরা তার নাটকের মধ্যে দেখি, অচলায়তন ভাঙার ডাক দেওয়ার মধ্যে দেখি,
রক্তকরবীতে দেখি,
রক্তকরবী রাজা, অচলায়তন, তাসের
তাসের তাসের দেশ,
প্রত্যেকটা
এবং গীতিনাট্য বা নৃত্যনাট্য চণ্ডালিকায় আমরা দেখি শ্রেণীবিভাগ, শ্রেণী বৈষম্য যে ঘুচিয়ে দেওয়ার যে প্রয়াস সেটাও তিনি করে গেছেন।
কিন্তু সেই রবীন্দ্রনাথকে আমাদের জানতে দেওয়া হয়নি। আমাদের রবীন্দ্রনাথকে একদল এলিট ক্লাসের বাঙালি, তারা একটা সেই গীতাঞ্জলি, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ব্রহ্মসঙ্গীত লিখে, সেইটার মধ্যে একটা সীমাবদ্ধ করে রেখেছে, আর আরেক দল এখনকার দিনের যারা ক্ষমতায় রয়েছে তারা ওই রবীন্দ্রনাথের কেবলমাত্র কবে কোথায় খুব খণ্ডিত ভাবে একটা বিশেষ প্রসঙ্গে তিনি কবে ওই মুসলমানদের সম্পর্কে কি বলেছিলেন সেইগুলো নিয়ে বারবার বারবার করে ফেলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও কিন্তু রবীন্দ্রনাথ চর্চা বাংলাদেশে এবং বাংলাদেশি মানুষের কাছে আজকে মানে বহুল ভাবে হচ্ছে, এবং রবীন্দ্রনাথ যেমন ভাবে ভারতীয়দের কাছে এবং সারা বিশ্বের কাছে, বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, এবং সেই জিনিসটা মনে হয় আজকাল খুব একটা নেই, খুব একটা দেখা যায় না, সে যাই বলুন
সত্যি নেই। এবং আমি আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি চিরকাল সারা জীবন রবীন্দ্রনাথের সম্পর্কে লিখে আসছি, বলে আসছি, যেটুকু পেরেছি যেখানে পেরেছি আমেরিকায় বসে আমি অন্যভাবে আমি রবীন্দ্রনাথের কথা মানুষকে বলার চেষ্টা করেছি। আমার একটু ব্যক্তিগত কথা বলছি যদি কিছু মনে না করেন, আমার মেয়ে তাকে সে এদেশে জন্মেছে, এদেশে বড় হয়েছে, তাকে আমরা এমনভাবে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের কথা বলেছি যে সে এখন সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি থিসিস লিখছে, তার বিষয়বস্তু হচ্ছে ইমিগ্রেন্ট বাঙালির উপর রবীন্দ্রনাথের প্রভাব। এই এখন এগুলো তো এমনি এমনি হয় না, এগুলো করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, কিন্তু এখন আমাদের এই বাঙালিদের মধ্যে একটা এমন একটা জাতি বৈষম্য, পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে হিন্দু সাম্প্রদায়িকতা, বাংলাদেশের বাঙালিদের এক শ্রেণীর মধ্যেও আমি খুব বেশি রবীন্দ্র বিরোধিতা লক্ষ্য করেছি, যেটা আমাকে খুব কষ্ট দেয়। কারণ বাঙালি জাতির যদি চেতনার একটা সার কথা বলা যায়, আমি যেটুকু আমার সামান্য জীবন দিয়ে আমি যেটা বুঝেছি, সেটা হচ্ছে বাঙালি জাতির বিশ্ব মানবতা এবং বাঙালি জাতির সাম্প্রদায়িকতা বিরোধিতা, বাঙালি জাতির উদার নৈতিকতা, মুক্ত মনা, চিন্তা ভাবনা, দর্শন, বিজ্ঞান সম্মত কথাবার্তা, এই প্রত্যেকটা জিনিসের জন্য আজকে যে আধুনিক বাঙালি, সেই আধুনিক বাঙালি কিন্তু রবীন্দ্রনাথের কাছে এবং রবীন্দ্রনাথের চেতনার কাছে ঋণী।
নিশ্চয়ই আমরা আবারও ফিরে আসব। ধন্যবাদ পার্থ ব্যানার্জি। আমরা যেমনটি আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একটি জায়গায় আবদ্ধ নয়, বাঙালিদের কাছে আবদ্ধ নয়, তিনি নিজেও দেশ বিদেশ ভ্রমণ করেছেন খুব কম বয়স থেকে, 17-18 বছর বয়স থেকে শুরু করেছেন, এবং মোটামুটিভাবে উনি 5টি মহাদেশই সফর করেছেন। সেই প্রসঙ্গে এই যে বিশ্ব প্রেক্ষাপটে এই যে তার বিশাল ভাণ্ডার এবং বিশ্বের কাছে কিন্তু সুপরিচিত, আমরা ভাবছি হয়তো একেবারেই জানে মানে বাঙালিরাই কুক্ষিগত করে রেখেছে রবীন্দ্রনাথকে, সে বিষয়টি কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না, কিন্তু আমি অধ্যাপক ইসলাম আপনার কাছে যেতে চাচ্ছি যে বিশ্ববাসীর কাছে রবীন্দ্রনাথ কীরকম, এই দিকটা আমরা একটু আলোচনা করব। আমাদের টেলিফোনের অপর প্রান্তে আমাদের শ্রোতারা রয়েছেন, টেলিফোনে একজন আছেন, তার মন্তব্যও শুনবো, কিন্তু প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি বিশ্ব প্রেক্ষাপট অথবা বিশ্বে রবীন্দ্রনাথকে কীভাবে দেখা হয় বা ওনার যে উনি যে সফর করেছেন সেই সফর কতটুকু তার অন্যান্য কবিতা গ্রন্থে প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে এই বিষয়টি আপনি যদি একটু উল্লেখ করেন।
এক সময় যখন গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করলেন রবীন্দ্রনাথ সং অফারিংস নাম দিয়ে, পুরো গীতাঞ্জলি নয় তবে গীতাঞ্জলির অনেকগুলি কবিতা সেখানে স্থান পেয়েছে, তারপর তাকে নিয়ে তো পশ্চিমে একটা বিশাল উৎসাহ সৃষ্টি হল। কারণটা ছিল এই যে তখন তো প্রথম মহাযুদ্ধের একেবারে ঘন ঘটা শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় এই যে পশ্চিমের মানুষের চিত্ত বই করলো, তখন রবীন্দ্রনাথ থেকে তার একটা মুক্তির আশা পেল। এবং সেখানে যে ধ্যানী রবীন্দ্রনাথ, আধ্যাত্মিক রবীন্দ্রনাথ, এই বিষয়গুলি তার প্রধান করে তাকে একটা ঋষির অবস্থানে নিয়ে গেল যে এখান থেকে আমরা সান্ত্বনা পাবো, তিনি আমাদের অভয় বাণী শোনাবেন, তিনি কোনো বৈদিক ঋষির মতো বা উপনিষদের কোনো পুরুষের মতো আমাদের চিত্তকে বৈকল্য থেকে মুক্ত করবেন, এই ধরনের চিন্তাভাবনা ছিল। কিন্তু তার যে আধুনিকতা ছিল সেগুলি তারা একটু এড়িয়ে চলল। আর বিশেষ করে রবীন্দ্রনাথ যখন এই তার জাতীয়তাবাদ নিয়ে পশ্চিমে বক্তৃতা দিতে শুরু করলেন, প্রথমে তো জাপানে, তারপর আপনি আমেরিকাতে গিয়েও সেখানে জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছেন, সেখানে পরিষ্কার ভাষায় তিনি পশ্চিমের সমস্যাগুলিকে চিহ্নিত করেছেন এবং বর্তমানে আমরা যাকে বলছি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ সমস্ত বিশ্বকে শাসন করছে এক ধরনের সামরিক এবং ব্যবসায়িক একটা প্রযুক্তি যুক্ততা, সেটা বিরুদ্ধে তিনি লিখেছেন। তো এই যে রবীন্দ্রনাথ যখন এই বিষয়গুলি নিয়ে লেখালেখি শুরু করলেন এবং তার আধুনিকতার লক্ষণগুলি পশ্চিম পেয়ে গেল, দুঃখিত, তখন তাকে একটু এড়িয়ে চলার প্রবণতা আমরা দেখতে পেলাম। তারপর তিনি যখন চিত্রকলা চর্চা শুরু করলেন, প্রথম দিকে তাকে নিয়ে আবার একটা আগ্রহ তৈরি হলো, কিন্তু যখন দেখা গেল তিনি নিজস্ব একটি চিত্রধারা তৈরি করছেন, পশ্চিমী চিত্রধারা অনুকরণ না করে নিজস্ব ভাবে, তখন দেখা গেল যে তার চিত্রকলা নিয়েও পশ্চিমের আগ্রহটা চলে গেল। এখন তো রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়াটা মুশকিল, পশ্চিমের গ্রন্থাগারগুলিতে আছে তার বই, কিন্তু তিনি সক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে আছেন সেটি আমার মনে হয়নি, বা সক্রিয়ভাবে তার বই নিয়ে কখন আলোচনা হচ্ছে, আর রবীন্দ্রনাথের গান তো তাদের বোধের বাইরে কাজে, সেটা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তার নাটক যেখানে অভিনীত হয় সেখানে আমি দেখেছি যে তাকে সর্বতোভাবে গ্রহণ করার মানসিকতাটা পশ্চিম এখন আর দেখাতে পারছে না, এটি পশ্চিমের সমস্যা হতে পারে, কিন্তু এটা পশ্চিমেরও ক্ষতি বলবো আমি, কিন্তু আমাদের আমাদের তাতে কিছু আসে যায় না। আমাদের জন্য রবীন্দ্রনাথ যে বৈশ্বিক প্রেক্ষাপটটা তৈরি করে গেছেন সেটি বরঞ্চ আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি জাতীয়তাবাদ নিয়ে পরিষ্কার বলে দিয়েছেন, জাতীয়তাবাদ একটা উগ্র নেশা যে মানুষকে মেধা বুদ্ধি ও বোধ শক্তিকে অসার করে দেয় মানুষের, তিনি বলছেন এই হচ্ছে বৈশ্বয়নের যুগ এসেছে, বৈশ্ব রাজক যুগ এসেছে, বাণিজ্য এখন নিছক বাণিজ্য নেই, কথাটা তিনি বলেছেন, সাম্রাজ্যের সাম্রাজ্যের সঙ্গে তার গান্ধর্ব বিবাহ হয়ে গেছে, এই কথাটি তিনি বলেছেন, আমরা কি সেই বিষয়ে জীবিষটা এখন দেখতে পাচ্ছি না। এবং তিনি বলেছিলেন বৈশ্বের সম্পত্তি ছিল এক সময় বৃত্ত মানুষ জিনিস, এখন তার সম্পত্তি মানুষ, খেয়াল করে দেখুন মানুষ এখন বাণিজ্যের সম্পত্তি হয়ে গেছে, এই কথাটা তিনি কত আগে বলে গিয়েছিলেন। তারপর সাংস্কৃতিক বহুত্ববাদের কথা বলেছেন, জোর দিয়ে বলেছেন, এখনো কি আমরা সাংস্কৃতিক বহুত্ববাদকে আগ্রহ ভরে ধারণ করতে পারছি? যদি করতাম তাহলে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে এরকম বিরোধ কি থাকতো? তিনি সে কাজটি করে গেছেন, কিন্তু তাকে আমরা অনুসরণ করছি না।
আজকের যুগে আমরা যা দেখছি বা শুনছি, আজকের যুগে আমরা যা দেখছি বা শুনছি, যেমন ধরুন জাতীয়তাবাদের কথা আপনি বললেন, তেমনভাবে বলা যেতে পারে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে, এর যত্ন নেওয়া সম্পর্কে, জলবায়ু সম্পর্কে রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন, অনেক আগে সতর্ক করেছেন আমাদের। যেমন শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, গতানুগতিক শিক্ষার প্রতি তার মোটেও আগ্রহ ছিল না, সে তিনি নিজেও করেননি। এবং আজকের যে শান্তিনিকেতন বা বিশ্বভারতী, সেখানেও আমরা দেখতে পাই যে গতানুগতিক যে শিক্ষার ধারা সেটাকে মানা হয় না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। দেবাশিস রায়চৌধুরী, আপনি যদি প্রাকৃতিক পরিবেশে যেই কথাগুলো বলেছেন বা যেভাবে একটু যদি আপনি ধরেন এই সূত্র ধরে যদি আলোচনাটাকে আর একটু এগিয়ে নেন। আমরা দেবাশিস রায়চৌধুরী, আমরা কথা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবির আরও যে নানা দিক আছে, উনি যে নানা দিক সম্পর্কে বলেছেন, যেমন প্রকৃতিকে রক্ষা করতে হবে, তার যেমন বাল্মীকি প্রতিভায় আমরা সেই বিশদভাবে দেখতে পাই যে স্পষ্টভাবেই তিনি বলে গেছেন, এবং অন্যান্য কাব্যতেও আছে, এবং তার যে প্রবন্ধ রচনা আছে সেখানে আছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বলেছেন, গতানুগতিক শিক্ষার কথা ভাঙতে বলেছেন। এই প্রথমেই পরিবেশ সম্পর্কে যেই উক্তিগুলি তিনি করে গেছেন, যা চিন্তা ভাবনা করে গেছেন, সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি।
হ্যাঁ, একটা মজার ব্যাপার হচ্ছে যে সত্যি হয়তো আজকে পশ্চিম দুনিয়াতে রবীন্দ্রনাথ সম্পর্কে হয়তো সেই রকম আগের মতো সেই আগ্রহটা নেই, যে অধ্যাপক ইসলাম খুব সুন্দরভাবে বলছিলেন, বিশদভাবে বলছিলেন। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে আমরা যদি রবীন্দ্রনাথকে অনুবাদ করে, রবীন্দ্রনাথের নাটকগুলিকে অনুবাদ করে আমরা যদি রেসপে করতে পারি ইংরেজি ভাষাতে,
আপনি কিছুটা সেই দায়িত্ব নিয়েছেন, আপনি করছেন সেই বিষয়ে।
হ্যাঁ, তো আমার যেটা মজা লেগেছিল, ডার্টিংটন বলে যে জায়গাটি যেখানে রবীন্দ্র চর্চা একসময় খুবই হতো, এখনো হয়, সেখানে আমরা গিয়েছিলাম রবীন্দ্রনাথের 150 বছরের যে অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করতে। তো সেখানে আমরা দেখলাম সেখানকার মানুষ তো বাংলা জানেন না, তাই রবীন্দ্রনাথের গান বা কবিতার সঙ্গে তাদের খুব একটা মানে সম্পর্ক নেই, কিন্তু তারা কিন্তু রবীন্দ্রনাথকে জানেন একজন এনভায়রনমেন্টালিস্ট হিসেবে, প্রথম এনভায়রনমেন্টালিস্ট হিসেবেই তারা রবীন্দ্রনাথকে মনে রেখেছেন। তো এইটা খুব ইন্টারেস্টিং, দেখুন মানে রবীন্দ্রনাথ 60 বছর বয়স হওয়ার পরে উনি এই যে বিশ্বের মধ্যে নিজেকে আরো বেশি দুনিয়ায় যাতায়াত করে, উনি তো তখন একটা মানে বিশ্ব সারা বিশ্বের একটা একজন পাবলিক ফিগার, ওদের সাথে যে তার যে কি বলবো যে কথাবার্তা হচ্ছে, তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উনি প্রকৃতি নিয়ে যেন একেবারে 60 বছরের পর আরো উঠে পড়ে লাগলেন, প্রকৃতি সম্পর্কে শান্তিনিকেতনে তার ছাত্রদের সচেতন করার জন্য উনি নানা রকম উৎসব শুরু করলেন, যেমন ধরুন বসন্ত উৎসব, কিংবা বন মহোৎসব, কিংবা বর্ষা মঙ্গল, কিংবা শারদোৎসব, এইগুলো শুরু করলেন যাতে ছাত্র ছাত্রী যখন তারা বড় হচ্ছে, তারা ছোটবেলা থেকেই প্রকৃতি এবং প্রকৃতির যে রক্ষণাবেক্ষণ সেইটার সম্পর্কে সচেতন হতে পারে। এবং তারপরেই দেখতে পাচ্ছি এই উৎসবগুলোকে কেন্দ্র করে উনি নতুন নতুন সব রচনা করছেন, গীতিনাট্য নৃত্যনাট্য সব রচনা করে চলেছেন। হ্যাঁ, তো এবং তারপরে উনি যেটা করলেন, এল চাহকে নিয়ে এলেন আমেরিকা থেকে, এবং এখানে শান্তিনিকেতনের কাছে শ্রীনিকেতন গড়লেন, যাতে সেখানকার মানুষ বিজ্ঞানসম্মতভাবে চাষবাস করা শিখতে পারে। এই ধরনের মানসিকতা ছিল রবীন্দ্রনাথের প্রকৃতি সম্পর্কে। তখন প্রকৃতি সম্পর্কে কিন্তু তখনকার বিশ্বে সেই সচেতনতাটা একেবারেই ছিল না। হ্যাঁ, এবং দেখবেন রবীন্দ্রনাথের যে এত বর্ষার গান, বসন্তের গান এবং প্রেমের গানের মধ্যে ঋতুর এত মানে উল্লেখ,
এইটা কিন্তু এসেছে 7 বছরের পরবর্তী সময়ের রচিত গানগুলির মধ্যে। এইটা খুব একটা মনে হয় খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সেই জন্যই আমার মনে হয় যে রবীন্দ্রনাথ কিন্তু প্রথম মানে পশ্চিম দুনিয়ার কাছে কিন্তু একজন শুধু যে একজন ফিলোসোফার শুধু তাই না, একজন এনভায়রনমেন্টালিস্টও বটে।
ধন্যবাদ।
সেই সচেতনতাটা কিন্তু বাঙালিদের মধ্যে যে ঋতু সচেতনতাটা কিন্তু অনেকটাই রবীন্দ্রনাথের গানে
সেখান থেকে উঠে এসেছে। এবং প্রসঙ্গত বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ আমাদের উপহার দিয়েছেন এই যে নকশিকাঁথা আজকে আমরা দেখতে পাই দেশে এবং বিদেশে, এই যে নকশিকাঁথার এই যে সমাদর, উনি কিন্তু প্রথম এই নকশিকাঁথা গ্রামের থেকে, গ্রামের মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসে সংরক্ষণ করেছেন এবং পরবর্তীতে এটা ছড়িয়ে দিয়েছেন। সেই একইভাবে আমরা ঘরের আঙিনায় যে আলপনা আঁকা হয় সেটারও যে এসছে, সেটাও কিন্তু ঠাকুর বাড়ির থেকেই এসছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ওখান থেকেই আমরা পেয়েছি এবং প্রসার ঘটেছে বলবো।
আমাদের লোকসাহিত্যে বিশেষ করে পূর্ব বাংলায় যে লোকসাহিত্য, সেই লোকসাহিত্য গুলোকেও কিন্তু লোকগান
এবং তুলে নিয়ে এসছেন এবং লালাবাই গুলো যেগুলো হারিয়ে যাচ্ছিল
মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা কাজ তিনি করেছিলেন। লালনের গান গুলিকে সংগ্রহ করা,
আমাদের ফেসবুকে
সেগুলো হারিয়ে না যায়।
জি, আসলে আজকে তো রবীন্দ্র জয়ন্তী, গান অথবা কবিতা ছাড়া আজকের আলোচনা বেশি মনে হয় না খুব একটা মানে পরিপূর্ণতা লাভ করবে, কারণ আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি চিনি গো চিনি তোমায়, অথবা আরো বলেছেন তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি কান পেতে রই, এই সমস্ত গানের অনুরোধ আসছে। তবে আরেকজন আমাদের টেলিফোনে অনেকক্ষণ থেকে রয়েছেন, সুইজারল্যান্ড থেকে ফোন করেছেন, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিতে চাই এবং দেখতে চাই। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি শহীদুল আলম স্বপন জেনেভা সুইজারল্যান্ড থেকে বলছি।
জি বলুন।
আজকে প্যানেল তো কবিগুরু রবীন্দ্রনাথের কবি এবং দার্শনিক দিক নিয়ে পর্যালোচনা করলেন, আমি একটু সময় নিয়ে রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন নিয়ে একটু পর্যালোচনা ছোট করে করতে চাই,
খুব ছোট করে।
আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন কিন্তু যদি অত্যন্ত জটিল, কিন্তু জটিলতার এই জটিলতার অপরিহার্যতা অনিশ্চয়। তো আজকের দিনে আমার মনে হয় আজকের বিশ্ব প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের মতো একজন মানুষের বড় প্রয়োজন, যেখানে কিনা রাজনৈতিক শূন্যতা এবং এবং নেতৃত্বের নেতৃত্বের অভাব দেখছি। সেই ক্ষেত্রে আপনারা যদি একটু রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলেন তাহলে উপকৃত হবে। ধন্যবাদ আপনাদের,
অনেক ধন্যবাদ। এই প্রশ্নের জবাবের আগে আমার কাছে আরেকটি ইমেল এসেছে, সেই ইমেলটা পড়েই এই আলোচনায় আমরা যেতে চাচ্ছি। সেটি হলো মুকুল সর্দার দাকুব খুলনা থেকে পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে বিশ্ব প্রেক্ষাপটে নিত্যদিনের রবীন্দ্রনাথ খুবই প্রাসঙ্গিক বিষয়, দেশে দেশে চলছে হানাহানি সংঘাত, বিশ্ব ভ্রাতৃত্ব পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার জায়গাটিতে কোথাও যেন একটু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, এই সংকট মোকাবেলায় আমাদের রবীন্দ্রনাথকে আমরা কেমন করে ব্যবহার করতে পারি, রবীন্দ্র চর্চার প্রসারটি আসলে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, আজকের তরুণ সমাজ কি কিছুটা হলেও রবীন্দ্রনাথ থেকে দূরে সরে গিয়েছে, তাই যদি হয় তবে যুব সমাজের মধ্যে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেবার জন্য কি করা যেতে পারে। অধ্যাপক ইসলাম আপনার কাছে যাচ্ছি। হ্যালো,
হ্যাঁ
জি
বলুন।
আপনাকে
আমি শুনলাম, তার প্রশ্নটি শুনলাম।
জি,
তরুণদেরকে রবীন্দ্রনাথ তো শুধু শোনার মানুষ নয়, তিনি তো শুধু তার গান শুনবো তা তো নয়, বা তার নাটক দেখবো তা কিন্তু নয়, তাকে পড়তে হবে। এখন তাকে তো পড়তে হবে বাংলাতে, ইংরেজি অনুবাদ যতই ভালো হোক রবীন্দ্রনাথকে সম্পূর্ণ তো সেখানে পাওয়া যাবে না। তার যে বাণীগুলি আছে, তার যে চিন্তাগুলি তিনি প্রকাশ করেছেন, সেগুলি এতই এতই দেশজ যে যদি আমার নিজের দেশে প্রেক্ষাপটে সেটিকে স্থাপন না করে আমি পড়ি তাহলে তার মর্মার্থ আমরা উদ্ধার করতে পারবো না। সেজন্য পড়ার চর্চাটা বাড়াতে হবে। আমি মনে করি যে স্কুল পর্যায় থেকে আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম রবীন্দ্রনাথের অনেক কিছু আমাদের পড়তে হতো এবং সেই পড়ায় আমাদের অনেক উপকার হয়েছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন শিক্ষার হেলফ্রেন্ড নামে একটা প্রবন্ধ তার আছে যেখানে যে আমরা যা পড়ছি তার সঙ্গে জীবনের চিন্তাগুলিকে সংযুক্ত করতে পারছি না, একটা হেরফের ফারাক রয়ে যাচ্ছে আমাদের, তো সেটি আছে। কিন্তু রবীন্দ্রনাথকে যদি না পড়া হয় এবং একবার নয় বারে বারে পড়তে হবে, এবং ছিন্নপত্র তো আমি যতবার পড়ি একটা করে অর্থ আমার কাছে পরিষ্কার হয়, যে অর্থটা হয়তো আগের পাঠে আমার কাছে ততটা পরিষ্কার হয়নি, সেজন্য আমি প্রথম পরামর্শটা হচ্ছে রবীন্দ্রনাথকে পড়তে হবে আগ্রহ নিয়ে পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথকে পড়তে হবে খুব খোলা মন নিয়ে, যে চিন্তাগুলি আমাদের ভাবনাকে আকীর্ণ করে রাখে, আমাদেরকে মানুষে মানুষের দূরত্ব বাড়ায়, সেই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে রবীন্দ্রনাথকে পড়লে কোনো সুফল পাওয়া যাবে না। আর তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথকে আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে। আপনি খুব চমৎকার ভাবে নিত্যদিন কথাটা ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথ খুব পোশাকের বিষয় হওয়া উচিত না। আজকের দিনে রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করলাম তারপর তাকে সমস্ত বছর ভুলে থাকলাম তা তো নয়, কারণ তার যে চিন্তা ভাবনাগুলি তিনি যেমন রাজনীতি নিয়ে বলেছেন, একজন প্রশ্নটি করেছেন রাজনীতি তার ছিল খুব স্বচ্ছ যে এখানে আমাদের প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, ওই যে বলছেন বৈশ্য রাজক সেটিকে পরিহার করতে হবে, তারপর সেখানে যে জঙ্গিবাদ আমাদের সময় যে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি কেন হয়, কারণ মানুষ মানুষকে সহ্য করতে পারে না, সাংস্কৃতিক বহুত্ববাদ সমস্ত বিশ্বে পৃথিবীতে কিন্তু এখন চলে যাচ্ছে, একসময় ছিল যখন সাংস্কৃতিক বহুত্ববাদকে খুবই মর্যাদা দেওয়া হতো কিন্তু আবার সেই বহুত্ববাদ চলে যাচ্ছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, সেখানে কি আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি, বা ধরুন আমাদের উপমহাদেশে সেই বিষয়টা অনেকটাই উপেক্ষিত হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথকে পড়তে হবে অনেকগুলি সমসাময়িক চিন্তা ভাবনার কাঁচ দিয়ে, তাহলে আমরা হয়তো তাকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো, তার গানের সঙ্গে তার চিন্তাকে মেলাতে হবে। আপনি শুরুতেই বলেছিলেন রবীন্দ্রনাথের কাব্যিক সত্তা আছে, সৃষ্টিশীল সত্তা, তার সঙ্গে তার যে আরেকটি সত্তা আছে দার্শনিক বা চিন্তাবিদ সত্তা, সে দুটোকে আমরা সমন্বিত করে আমাদের পড়তে হবে, পড়ার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারবো।
অনেক ধন্যবাদ। যেমনটি মুকুল সর্দার বলেছেন যে দেশে দেশে হানাহানি চলছে, রবীন্দ্রনাথ কিন্তু সবসময়ই সশস্ত্র বিপ্লবের বিরোধী ছিলেন, যার জন্য আমরা দেখতে পাই তাকে অনেক সময় দেখা যায় যে তিনি যখনই সশস্ত্র আন্দোলন হয়েছে তখনই তিনি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু একইভাবে যে সমালোচনায় তিনি পড়ে যান যে তার জাতীয়তাবাদ কেমন ছিল বা কি কারণে তিনি অনেক বিপ্লবের সঙ্গে যুক্ত হননি বা হয়েছিলেন, সেই প্রসঙ্গটা আমি নিয়ে যাচ্ছি পার্থ ব্যানার্জি আপনার কাছে। আপনি কি আমাদের একটুখানি গুছিয়ে বলবেন সেই সমসাময়িক প্রেক্ষাপটে যে সমালোচনাটা উঠে এসেছে?
হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন প্রথম দিকে স্বদেশী আন্দোলন যখন দানা বেঁধেছে সেই সময় রবীন্দ্রনাথ অনেক জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে তিনি অনেক আলাপ আলোচনা করেছেন, গান্ধীর সঙ্গে করেছেন, সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছেন, অনেকের সঙ্গে করেছেন, এবং রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী বিপ্লবীদের প্রতি তার একটা সহানুভূতি ছিল, এবং যার জন্য আমরা সেই সময় দেখতে পাই সেই একেবারে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে 1905 থেকে যে রবীন্দ্রনাথের যে ভূমিকা রাখি বন্ধন ইত্যাদির মাধ্যমে হিন্দু মুসলমানকে এক করার যে প্রচেষ্টা সেগুলোর থেকে শুরু করে একেবারে 1920-1930 সাল এরকম সময় পর্যন্ত রবীন্দ্রনাথ একটা জাতীয়তাবাদী চেতনার সঙ্গে নিজেকে তার সম্পৃক্ত করে রাখার একটা সহজাত ক্ষমতা ছিল, এবং তারাও তাকে তাদের একজন মেন্টর, তাদের একজন গুরুস্থানীয় মানুষ হিসেবে চিরকাল সম্মান দিয়ে এসেছে। কিন্তু সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা দিক, সেটা প্রয়োজনের দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে যে বিশ্ব চেতনা। রবীন্দ্রনাথ চিরকাল ওই মহামানব আসে, এই কথাটা বারবার করে তার নানা লেখার মধ্যে দিয়ে তিনি বলে এসেছেন, তার গানের মধ্যে দিয়ে বলে এসেছেন। তিনি কোনো কালেও তিনি নিজেকে একটা দেশজ গণ্ডির মধ্যে, একটা সম্প্রদায়, একটা ধর্ম, একটা কালের গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রাখেননি, যার জন্য রবীন্দ্রনাথ আজকের দিনে এত বেশি প্রাসঙ্গিক। যখন পৃথিবীটা আরো বেশি বিভক্ত, খণ্ড বিখণ্ড হয়ে চলেছে এবং নানান ধরনের সমস্ত যাদেরকে আমরা বলি ফ্রেঞ্চ যারা ছিল তারা এখন মূলস্রোতে চলে এসেছে, চরমপন্থী শক্তিগুলো মাথা চাড়া দিয়েছে সারা পৃথিবীতে, সেইখানে রবীন্দ্রনাথের এই যে বিশ্বজনীনতা, এই যে বিশ্ব কবির যে পরিচয়, তার যে সত্তা একজন বিশ্ব মানব হিসেবে, যেখানে মানুষ বলছেন তিনি যে where the mind is without fear and the head is held high, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, এই যে কথাগুলো তিনি বারবার বারবার করে বলে এসেছেন, এইটাই রবীন্দ্রনাথের আসল পরিচয়। দেশাত্ম বোধের বাইরেও তার এই বিশ্বজনীনতা, বিশ্বপ্রেম, সেটাকেই আমাদের কাছে রবীন্দ্রনাথকে সবচাইতে বেশি প্রিয় করেছে।
অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন এসেছে ফেসবুকে, শঙ্কর হালদার করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি কমিউনিস্ট বিরোধী ছিলেন? আপনাদের সবার কাছে আমার এই
রবীন্দ্রনাথ কমিউনিজমের সম্পর্কে তার খুব সহানুভূতি যে ছিল তা বলা যায় না, কারণ রবীন্দ্রনাথ তো কমিউনিস্ট ছিলেন না মোটেই। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে যখন তিনি রাশিয়ার চিঠি লিখেছেন, তখন পরিষ্কার দেখতে পাওয়া যায় যে তার মধ্যে সমাজবাদের প্রতি তার তাদের যে কন্ট্রিবিউশন, যে সমানাধিকার, নারী পুরুষের সমানাধিকার ইত্যাদির সম্পর্কে তার একটা সহানুভূতিশীল মনোভাব আছে, যেটা তিনি রাশিয়ার চিঠিতে বারবার করে লিখেছেন। কিন্তু তিনি কখনো ওই কমিউনিজমের মধ্যে তাদের যে ইন্ডক্ট্রিনেশন, সেই ইন্ডক্ট্রিনেশনের মধ্যে তিনি নিজেকে কখনো যুক্ত করেননি।
অনেক ধন্যবাদ। আমরা একটি রিপোর্ট আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি পাঠিয়েছেন, সেই রিপোর্টটা খানিকটা আমরা শুনছি।
আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। তার গীতবিতান, গল্পগুচ্ছ এবং যাবতীয় অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। তিনি মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমিও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে। নসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদের কাজে লাগবে আশা করি। তো আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো ছোট করে দেবাশিস রায়চৌধুরী, আপনার কণ্ঠে একটি গান শুনে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠানের ইতি টানতে চাইছি। আপনি যদি গানটি করেন আপনার পছন্দ মতো।
হ্যালো, পছন্দ ঠিক একটি গান গাওয়াতে খুব মুশকিল, আমার মনে হয় আপনারাই বলুন কোন গানটা শুনতে চান। যদি কোনো শ্রোতাদের কোনো অনুরোধ থাকে,
আমি কান পেতে রই এই গানটির জন্য অনুরোধ করেছিলেন, এবং আমি জানি আপনার
ঠিক আছে, কান পেতে রইটাই গাইছি।
ঠিক
da
রাতের পাখি গায়ে রাতের পাখি গায়ে
অনেক ধন্যবাদ আমাদের হাতে দেবাশিস রায়চৌধুরী, চমৎকার। আপনার এই চমৎকার গান দিয়ে আজকে শেষ করতে হবে বিশ্বকবির এই বিশাল ভান্ডারের থেকে যদি আমরা ক্ষুদ্র কিছু পেয়ে থাকি এবং শ্রোতা বন্ধুরা আপনারা পেয়ে থাকেন আমরা কৃতজ্ঞ। আর আমাদের বিশেষজ্ঞ যারা ছিলেন আজকের ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, কলকাতার দেবাশিস রায়চৌধুরী, পার্থ ব্যানার্জি, আপনাদের তিনজনকেই এবং আমাদের শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরুদ্দিন।
চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে এ সপ্তাহে ওয়াশিংটনে আসছেন বাণিজ্য আলোচনায় অংশ নিতে। যুক্তরাষ্ট্র এদিকে তাঁর এই সফরের মাঝখানেই শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। চীনের বিশাল টেক ব্যবসা প্রতিষ্ঠান হুয়াওয়েয়ের অর্থবিষয়ক প্রধান কর্মকর্তা আজ বুধবার কানাডার একটি আদালতে হাজির হচ্ছেন বিচারার্থে যুক্তরাষ্ট্রের কাছে তাঁর প্রত্যর্পণ বিষয়ক নতুন বৈচারিক শুনানি বাবদে। ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে তাঁর নামে যুক্তরাষ্ট্রের আদালতের পরোয়ানা রয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের অনুরোধে গেল ডিসেম্বরে ভ্যানকুভারে এক বিমান থেকে অন্য বিমানে আরোহণের সময় তাঁকে গ্রেফতার করা হয় এবং $70,00,000 অর্থের জামিনে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, যান্ত্রিক লেনদেনের কারচুপি এবং ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। হুয়াওয়েয়ের প্রতিষ্ঠাতা রেন জাং ফের কন্যা মেং এসব অভিযোগের দায় দায়িত্ব অস্বীকার করেছেন এবং কানাডা সরকার তাদের সীমান্ত নিরাপত্তা সংস্থা এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধেই মামলা করেছেন। তিনি বলেছেন তার অধিকার হরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রাক্তন গোয়েন্দা সার্ভিসের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিচ্ছে, তবে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারিও দিচ্ছে যে দেশটির সুপ্রিম কোর্টের 25 সংখ্যক ম্যাজিস্ট্রেটের শাস্তিবিধানের সম্ভাবনা রয়েই যাচ্ছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা হতে অপসারণের সকল বিকল্প পন্থাই সুপারিশ প্রস্তাব তালিকায় রয়ে যাবে পূর্ববৎ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাইক পম্পেও বুধবার লন্ডন সফর করলেন। ওদিকে ইরান বলেছে এক বছর আগে যুক্তরাষ্ট্র যে পরমাণু চুক্তি থেকে নিজেকে হটিয়ে নেয় তারই অংশবিশেষ মেনে চলা থেকে বিরত রইবে তারাও। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক জ্বালানি উৎপাদন ক্ষমতা 15 বছরের জন্য সীমিত করা হয়। পাকিস্তানে ইসলাম বিরোধী ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত খ্রিস্ট ধর্মানুসারী এক নারী এখন দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে খবরাখবরে বলা হচ্ছে। আসিয়া বিবির দেশত্যাগের এ খবর আজ বুধবার পাকিস্তানের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে ওই নারীর উকিল সাইফুল মুলকের কাছ থেকে তারা জানতে পেরেছেন তিনি কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন, ওখানে তাঁর পরিবারের জন্য আশ্রয় মঞ্জুর করা হয়েছে। আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন বুধবার যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত আন্তর্জাতিক এক ত্রাণ সংস্থার বিরুদ্ধে সংঘটিত তালেবানদের এক বোমা বন্দুক হামলায় এক পুলিশ গার্ড সহ কম হলেও 5 ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে 24 জন। আজ বুধবার সকালে পাকিস্তানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে 11শ শতকের সুফি দাতাগঞ্জ বক্সের দরবারের বাইরে আত্মঘাতী এক বোমার বিস্ফোরণে কম হলেও 8 ব্যক্তির প্রাণহানি হয়েছে এবং এতে আহত হয়েছে আরও অন্তত 20 জন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে আজকের ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন টমাস ব্লন্ডেট, আর ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আর আমি শিগুফতা নাসরিন কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.